ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন সোমবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে সোমবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক ম্যাকমাস্টারের পাকিস্তান সফর নিয়ে পাকিস্তান প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মাসকাওয়াত আহসানের সাক্ষাৎকার।
ম্যাকমাস্টার বারবার করে পাকিস্তানকে বোঝাতে চেষ্টা করছে যে কোন সন্ত্রাসীকে যেন আশ্রয় প্রশ্রয় দেয়া না হয় পাকিস্তানের অভ্যন্তরে।
রয়েছে কলকাতা সংবাদদাতার রিপোর্ট।
গোয়েন্দা ব্যর্থতার কারণেই দেশে ঘটে চলেছে পরপর সন্ত্রাসবাদী হামলা।
আরো রয়েছে ঢাকা সংবাদদাতার রিপোর্ট।
বিজিবি তাৎক্ষণিকভাবে পাচারকারীদের নৌকা থেকে 1.5 লাখ এবং পরে টেকনাফ থেকে 5 লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
রয়েছে কল ইন শো আলাপন, তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নাসরিন কুইন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সিরিয়া ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা উল্লেখ করে সোমবার উত্তর কোরিয়ার প্রতি কঠোর সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, কিম জং উনের সরকারের ক্রমবর্ধিত পারমাণবিক হুমকি মোকাবেলার জন্য প্রয়োজন হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহার করবেন। ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন,
Just in the past 2 weeks, the world witnessed the strength and resolve of our new president in actions taken in Syria and Afghanistan. North Korea would do well not to test his resolve.
তিনি বলেন, গত 2 সপ্তাহে সিরিয়া ও আফগানিস্তানে আমাদের নতুন প্রেসিডেন্ট যে কার্যব্যবস্থা গ্রহণ করেছেন, বিশ্ব তাতে দেখেছে তার ক্ষমতা ও প্রতিশ্রুতি। উত্তর কোরিয়ার উচিত হবে না প্রেসিডেন্টের প্রতিশ্রুতি চ্যালেঞ্জ করা। ভাইস প্রেসিডেন্ট 4 দিনের এশিয়া সফরের শুরুতে দক্ষিণ কোরিয়া সফর করছেন। তুরস্কের ক্ষমতাসীন দল গণভোটে জয়লাভের দাবি করেছে। কর্তৃপক্ষ রবিবার রাতে ঘোষণা করে যে প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান এই গণভোটে ব্যাপক ক্ষমতা পেলেন। 99% ভোট গণনা সম্পন্ন হয়েছে। সরকারি তুর্কি বার্তা মাধ্যমে বলা হচ্ছে 51% ভোট হচ্ছে হ্যাঁ সূচক ভোট, আর না সূচক ভোট হচ্ছে 49% একটু কম। তুরস্কের নির্বাচনী বোর্ডের প্রধান পরে এই ফলাফলের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 12 দিনের মধ্যে সরকারি ফলাফল প্রকাশ করা হবে। ইস্তানবুলে এরদোয়ান তার উৎফুল্ল সমর্থকদের বলেন, 2,50,00,000 মানুষ হ্যাঁ সূচক ভোট দিয়েছে, যারা না সূচক ভোট দিয়েছে তার চাইতে 13,00,000 বেশি হ্যাঁ সূচক ভোট পড়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীতে মিয়ানমারের মাদক চোরাচালানিদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষীদের, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের মিয়ানমারের পাচারকারী দলের সাথে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বন্দুকযুদ্ধে একজন মিয়ানমারের ইয়াবা পাচারকারী গুরুতর আহত এবং 3 জনকে আটক করা হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর মোহনায় সোমবার কাকডাকা ভোরে এই ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে। বিজিবির টেকনাফ এলাকার কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ সোমবার বিকেলে ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, আহত এবং আটককৃতরা কেউই বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের রোহিঙ্গা নন, তারা মিয়ানমারের নাগরিক। বিজিবি তাৎক্ষণিকভাবে পাচারকারীদের নৌকা থেকে 1.5 লাখ এবং পরে টেকনাফ থেকে 5 লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গেল সপ্তাহেও মিয়ানমারের ইয়াবা পাচারকারীদের সাথে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বন্দুকযুদ্ধে মিয়ানমারের একজন নারী পাচারকারী নিহত এবং 4 জন আহত হয়েছিলেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে দেশের সংসদীয় প্যানেলের সুপারিশে জানানো হয়েছে, গোয়েন্দা ব্যর্থতার কারণেই দেশে ঘটে চলেছে পরপর সন্ত্রাসবাদী হামলা, জানাচ্ছেন কলকাতা থেকে পাঠানো প্রতিবেদনে পরমাশিস ঘোষ রায়।
পাঠানকোট, উরি সহ দেশের একাধিক জায়গায় সন্ত্রাস হামলা না রুখতে পারার জন্য দেশের গোয়েন্দা ব্যর্থতাকেই দায়ী করেছে দেশের সংসদীয় প্যানেল। 2016 সালের 2রা জানুয়ারি পাঠানকোটের বায়ুসেনা ঘাটিতে জঙ্গি হামলা হয়েছিল। তারপর থেকে 1 বছর কেটে গেলেও তদন্তের কাজ শেষ করতে পারেনি দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনআইএ। দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের নেতৃত্বাধীন সংসদের স্থায়ী স্বরাষ্ট্র বিষয়ক কমিটি জানিয়েছে, এই হামলা প্রমাণ করেছে যে তথ্য জোগাড়ে গোয়েন্দারা ব্যর্থ, যে কারণে পাঠানকোট, উরি, পাম্পোরে, বারামুল্লা ও নাগরোটার মতো সন্ত্রাস হামলার ঘটনা ক্রমেই ঘটেছে দেশে। কমিটির সুপারিশে বলা হয়েছে যত দ্রুত সম্ভব এইসব তদন্তের কাজ শেষ করতে এনআইএ কে নির্দেশ দিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এতে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা ব্যবস্থায় কোথায় গলদ রয়েছে তা স্পষ্ট হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভুটান সফরে যাচ্ছেন। এ সফরকালে 6টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 দিনের সফরে মঙ্গলবার ভুটান যাচ্ছেন। ভুটানে অটিজমের উপরে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী তেসেরিং তোবকের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে নদীর অববাহিকা ভিত্তিক পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবিদ্যুৎ, আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ, কৃষি এবং বাণিজ্য সম্পর্ক সহজীকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সোমবার ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরকালে দুই দেশের মধ্যে দ্বৈতকর পরিহার, ভুটান কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নদীপথ ব্যবহার সহ 6টি বিষয়ে চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুটানের রাজা এবং রানীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
গত কয়েক মাসে ইসলামিক স্টেট যোদ্ধাদের রাকা শহর থেকে হটিয়ে দেওয়ার লক্ষ্যে আক্রমণ অভিযান শুরু করার তারিখ কয়েকবার ঘোষণা করা হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র কুর্দিদের নেতৃত্বে সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর কমান্ডাররা ওই ঘোষণা করেন। মার্চ মাসে সবশেষ ঘোষণা করা হয় এবং বলা হয় যে 1 এপ্রিল রাকায় ওই আক্রমণ অভিযান শুরু হবে। 2 সপ্তাহ হয়ে গেছে এবং অন্যান্য বারের মতো এবারও তা হয়নি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ফরাসি সংবাদ সংস্থা AFP কে বলেছেন, যারাই ইসলামিক স্টেট চরমপন্থীদের রাকা থেকে হটিয়ে দিতে চায় তিনি তাদের সমর্থন করবেন, কিন্তু ওই শহরে সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর আক্রমণ অভিযান যে বিলম্বিত হচ্ছে তিনি তার বিদ্রুপ করেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন 4,000 IS যোদ্ধা রাকা শহর প্রতিরোধ করছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আসাদের ব্রিটিশ পাসপোর্ট বাতিল নিয়ে আলোচনা চলছে। কয়েকজন MP মিস আসমাকে সন্ত্রাসবাদের সপক্ষে তার মর্যাদা ব্যবহারের দায়ে অভিযুক্ত করছেন। এ বিষয়ে লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সিরীয় প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে তিনি যেহেতু বর্বরোচিত শাসনামলকে সমর্থন দিচ্ছেন, তাই ব্রিটিশ সরকারের উচিত হবে তার নাগরিকত্ব বাতিল করে দেয়া। আসাদের সঙ্গে আসমার বিয়ে হয় 2000 সনে। তাদের দুজনের প্রথম সাক্ষাৎ হয়েছিল লন্ডনে, এরপর পরিণয় ঘটে আর সেটা প্রকাশ করা হয়েছিল সিরীয় শীর্ষপদে আসাদের অভিষেকের 6 মাস পরেই। সম্প্রতি সিরীয় প্রেসিডেন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসাদ সমর্থকদের সঙ্গে মিজ আসমার বিরল সেলফি প্রকাশিত হওয়ার পর তুলপা শুরু হয় চারদিকে। এরই পটভূমিতে ব্রিটেনের লিবারেল ডেমোক্রেট দলের সাংসদরা মিজ আসমার নাগরিকত্ব বাতিলের দাবিতে সোচ্চার। লিবারেল ডেমোক্রেট দলীয় পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র মিস্টার টম ব্রেক MP সানডে টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে বলেছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মনে করেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ একজন চরম সন্ত্রাসী, তাই তিনি সিরিয়ার বিরুদ্ধে অধিগতর ব্যবস্থা নিতে অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। সে কারণে ব্রিটিশ সরকার এখন আসমা আসাদকে জানিয়ে দিতে পারেন যে আপনি হয় একটি বর্বরোচিত সরকারের পক্ষের অবস্থান ত্যাগ করুন, নতুবা ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করুন। তবে ব্রিটিশ সরকারের তরফে এখনো এ নিয়ে কিছু বলা হয়নি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
ভারতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদাতার ভোটকে যতই নিরাপদ ও নিরপেক্ষ বলে দাবি করুক না কেন, নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল নানান অভিযোগ জানিয়ে চলেছেন। কমিশন সব মেশিনে লাগাতে চায় ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল বা VVPAT প্রযুক্তি। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদানের নিরপেক্ষতা ও নিরাপত্তা সম্পর্কে সমস্ত সংশয় দূর করতে নির্বাচন কমিশন ভারত সরকারের কাছে 3,174 কোটি টাকা চেয়েছে উন্নত প্রযুক্তির ব্যবস্থা করতে। এর দ্বারা ভোটদাতা যাকে ভোট দেবেন তার প্রতীক চিহ্ন দেখিয়ে একটি কাগজের স্লিপ পেয়ে যাবেন তিনি। সম্প্রতি অভিযোগ উঠেছে মেশিনে কারচুপি করায় বেশিরভাগ ভোটই নাকি শাসক বিজেপি প্রার্থীদের দিকেই চলে যাচ্ছে। নতুন প্রযুক্তির নাম হলো ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রোল বা ভিভিপ্যাট। মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি বলেছেন, টাকা চেয়ে দীর্ঘদিন ধরেই সরকারকে তাগাদা করছে কমিশন, এখনই এই প্রযুক্তির জন্য বরাদ্দ দিতে না পারলে 2019 লোকসভা নির্বাচনের আগে সমস্ত ভোটিং মেশিনে ওই উন্নততর প্রযুক্তি প্রয়োগ করা সম্ভব হবে না। সুপ্রিম কোর্টও ভিভিপ্যাট প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিল সেই 2013 সালেই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকম্যাস্টার পাকিস্তানে তার সফর শেষ করেছেন। প্রতিবেশী দেশ আফগানিস্তানকে স্থিতিশীল করার লক্ষ্যে প্রচেষ্টা চালানো এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা বিষয়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তিনি সেখানে যান। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলো হার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক এইচআর ম্যাকম্যাস্টার আফগানিস্তান সফরের পর এখন পাকিস্তানে রয়েছেন। আজ সোমবার পাকিস্তানি নেতৃবর্গের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট বিবিধ বিষয়ে। এ নিয়ে আমরা কথা বলি ফ্রিল্যান্স বাংলাদেশি সাংবাদিক, বর্তমানে পাকিস্তান প্রবাসী মাসকাওয়াত আহসানের সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক এইচআর ম্যাকম্যাস্টার এখন পাকিস্তানে রয়েছেন আফগানিস্তান সফরের পর। সেখানে তাঁর সঙ্গে পাকিস্তানের অসামরিক প্রশাসন এবং সামরিক কর্তা ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা হয়েছে, হচ্ছে। খবরাখবরে ওখানকার এসব আলোচনা নিয়ে কি বলা হচ্ছে?
এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে অঘোষিত সফরে এসে একের পর এক বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে দেখা করছেন ম্যাকম্যাস্টার। উনি প্রথমে ওনার সঙ্গে বৈঠক হয়েছে পাকিস্তানের যে নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন সত্তাদ আজির, তার সঙ্গে, এবং উনি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আসার পরে এই প্রথম, যেহেতু শীর্ষ পর্যায়ে এরকম একটি বৈঠক হলো, সেখানে পাকিস্তানের সঙ্গে যে সমস্ত ক্ষেত্রে যৌথ অংশীদারিত্ব রয়েছে, বিশেষ করে এই যে সন্ত্রাসবাদ বিরোধী যে যুদ্ধটা লড়াই চলছে, এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে এমনটা বলেছেন। সত্তাদ আজিজ অবশ্য ওনার কাছে জানিয়েছেন যে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পাকিস্তান খুব চিন্তিত, কেননা সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে পাকিস্তান থেকে অনেক সন্ত্রাসী আফগানিস্তানে চলে গেছে। এখন ম্যাকম্যাস্টার আফগানিস্তান সফরে গিয়েছিলেন গতকাল, এবং সেখানে উনি যে বিষয়টি বলেছেন, উত্থাপন করেছেন আফগান নেতৃবৃন্দের অভিযোগের প্রেক্ষিতে, যে আফগান নেতৃবৃন্দরা জানিয়েছে যে পাকিস্তান কিছু জঙ্গিকে আশ্রয় প্রশ্রয় দেয় যারা আফগানিস্তানে জঙ্গি হামলা চালায়। এই বিষয়টি সম্পর্কে ম্যাকম্যাস্টার আফগানিস্তানে বলেছেন যে পাকিস্তানের নেতৃবৃন্দকে বারবার অনুরোধ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বাছাই করে যেন জঙ্গির বিরুদ্ধে লড়াই অভিযান না চলে, সবাইকে যেন নির্মূলের চেষ্টা করা হয়, এবং যদি দ্বিপাক্ষিক ক্ষেত্রে আফগানিস্তান হোক বা পাকিস্তানের সঙ্গে অন্য কোনো রাষ্ট্রের কোনো সমস্যা থাকে সেগুলো কূটনৈতিকভাবে সমাধান করা উচিত, এক্ষেত্রে এভাবে কোনো জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেয়া বা প্রক্সি যুদ্ধের মাধ্যমে এগুলো সম্ভব হবে না। ওই প্রসঙ্গে সত্তাদ আজিজ এই অভিযোগ পুরোপুরিভাবেই প্রত্যাখ্যান করেছেন, যেটা ঘটে থাকে যে আমরা দেখছি গত এই বছরটাতে বেড়েছে যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। তারা মনে করছে যে উভয় দেশ থেকে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে, ঘটনাটা যদিও সত্যি। এই বিষয়ে সত্তাদ আজিজের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে ম্যাকম্যাস্টার, এবং ম্যাকম্যাস্টার আশা করছেন যে হয়তো এই পরিস্থিতি সামনের দিকে ভালো হয়ে আসবে। আর এরপরে নওয়াজ শরীফের সঙ্গে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ম্যাকমাস্টারের বৈঠকের খবরও মিডিয়ায় এসেছে। এইখানে ওই একই প্রসঙ্গে কথা হওয়ার পাশাপাশি ভারত প্রসঙ্গটি এসেছে। নওয়াজ শরীফ অনুরোধ জানিয়েছেন ম্যাকমাস্টারকে যাতে উনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের এই প্রস্তাবটি জানান যে যুক্তরাষ্ট্র যে পাকিস্তান এবং ভারতের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে বা প্রস্তাব রেখেছে ওইটি পাকিস্তান চায়, এবং এই ক্ষেত্রে প্রধান মনোযোগ থাকতে হবে ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর রয়েছে সেই ইস্যুতে, কেননা ওই কাশ্মীর ইস্যুর সমাধান ছাড়া ভারত পাকিস্তান সম্পর্কের নবায়ন বা এর উন্নতি সম্ভব নয়।
জি,
এরকম আলোচনা মোটামুটি আমরা পেয়েছি।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক এইচআর ম্যাকমাস্টারের এটাই ওই অঞ্চলে প্রথম সফর ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা পরামর্শক হিসেবে যোগদানের পর, এবং ওখানে মজুদ যুক্তরাষ্ট্রের 8,400 সৈনিকের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও কিছু সংখ্যক সৈন্য পাঠানোর যে প্রস্তাব উত্থাপিত হয়েছে তা নিয়ে পত্রপত্রিকার পর্যালোচনা বিশ্লেষণে কি ধরনের মন্তব্য আপনি দেখতে পাচ্ছেন?
এই বিষয়টি নিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মিডিয়া দু জায়গায় প্রশ্ন রয়েছে যে যেহেতু যুক্তরাষ্ট্র আগে তাদের পরিকল্পনা জানিয়েছিল যে আফগানিস্তান থেকে ক্রমে ক্রমে যুক্তরাষ্ট্রের সেনা সরে যাবে এবং আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব আফগানিস্তান নিরাপত্তা বাহিনী নেবে, সেক্ষেত্রে আবার নতুন করে এরকম সেনা সমাবেশ কেন, এই প্রশ্নটি কিন্তু বারবার উত্থাপিত হয়েছে যে 8,400 সেনা তো রয়েছে, আরো কয়েক হাজার সেনা সংযুক্ত করার প্রয়োজনটা কি। এই প্রশ্নটি ম্যাকমাস্টারকেও করা হয়েছিল, উনি এটির সরাসরি খুব একটা যে উত্তর দিয়েছেন তা নয়, উনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবে চাইছেন এবং আশা করা যাচ্ছে যে একই সঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী লড়াই এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা এর ফলে সম্ভব হবে। তবে এ বিষয় নিয়ে জনমনে সংশয় রয়েছে যে কেন যুক্তরাষ্ট্রের পরিবর্তন সিদ্ধান্ত হঠাৎ পরিবর্তন হলো, তারা সেনা না কমিয়ে আবার বাড়াচ্ছে কেন।
আমরা এই যে বিষয়টি নিয়ে আলোচনা করছি ম্যাকমাস্টারের আফগানিস্তান এবং পাকিস্তান সফরের প্রেক্ষাপটে, তো এই ব্যাপারে এমন কিছু কি আছে যেটা আমরা মিস করছি যেটা আমি জিজ্ঞেস করলাম না এবং আপনি মনে করেন যে বলা উচিত?
এখানে আসলে সেইভাবে এতে বেশি কোনো কথাবার্তা আর হয়নি। যে বিষয়টি ম্যাকমাস্টার বারবার করে পাকিস্তানকে বোঝাতে চেষ্টা করছে যে কোনো সন্ত্রাসীকে যেন আশ্রয় প্রশ্রয় দেয়া না হয় পাকিস্তানের অভ্যন্তরে, একইভাবে উনি আফগান কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন। আসলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই সমস্যাটি মূলত, এমনিতে তো সন্ত্রাসবাদ বিরোধী লড়াইটি কঠিন, সেইখানে যদি দেখা যায় একটি রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে কিছু সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাহলে ওই সমস্যার সমাধান কঠিন হয়ে যায় এবং এটা যুক্তরাষ্ট্রের জন্য আরো জটিল হয়ে আসে। ওই জায়গায় ম্যাকমাস্টার চেষ্টা করছেন যে পাকিস্তানের নেতৃবৃন্দকে সংকেত দিতে যে এভাবে নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথতার ভিত্তিতে ধীরে ধীরে এই সমস্যার সমাধান করা যাক।
মাসকাওয়াত আহসান, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
তো
এবারে শুরু হচ্ছে কল ইন শো আলাপন, আর আজকের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। শ্রোতা, যুক্তরাষ্ট্র সম্প্রতি সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আফগানিস্তানে ইসলামিক স্টেটকে লক্ষ্য করে চালিয়েছে সবচেয়ে বড় অপারমাণবিক বোমা হামলা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতেই যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ। এই বাস্তবতায় আজকের আলাপনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ। আর এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। বাংলাদেশ থেকে রয়েছেন সামরিক বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী এবং নিউ ইয়র্ক থেকে রয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা চাইলেই সরাসরি ফোন করে প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 202-619-3062। কথা না বাড়িয়ে সরাসরি যেতে চাই আলোচকদের কাছে। আপনাদের দুজনের কাছেই প্রথমে সাধারণভাবে একটি প্রশ্ন এবং এরপরে আমরা বিষয় ভিত্তিকভাবে যাব এবং সেক্ষেত্রে মূলত আমাদের আলোচনা ঠাই পাবে সিরিয়া, উত্তর কোরিয়া এবং আফগানিস্তান। প্রথমেই ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে জানতে চাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন?
আমি মনে করি যে ওনার যে নির্বাচন পূর্বে যে কমিটমেন্ট ছিল যে এক হচ্ছে আমেরিকা ফার্স্ট, যে আমেরিকার ইন্টারেস্টকে উনি প্রথমে দেখবেন তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, এবং দুই নম্বর হচ্ছে সন্ত্রাসী বিশেষ করে আইএস এর বিরুদ্ধে তার অভিযান এবং আইএস কে নির্মূল করার জন্য তার যে প্রতিজ্ঞা ছিল। আমার মনে হয় এই তিনটি ক্ষেত্রেই উত্তর কোরিয়া, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের ইরাক, সিরিয়াতে যে অভিযানগুলো চালাচ্ছেন এগুলো তার সেই রাজনৈতিক অঙ্গীকার থেকেই উনি করছেন, এবং সেটা তার পিছনে অবশ্য মার্কিন সামরিক এবং পররাষ্ট্র দপ্তরের এক বিরাট অংশের সমর্থন আছে, এবং হয়তো মার্কিন জনগণের একটা বিরাট অংশের সমর্থন নিশ্চয়ই আছে তার এই অভিযানগুলোর পিছনে। কিন্তু বর্তমান বিশ্বে আমার মনে হয় বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন, কারণ বিশ্বের রাজনীতি তো স্রোত এবং কারেন্ট এবং কাউন্টার কারেন্ট অনেকগুলোই আছে। আগামী কয়েক সপ্তাহ মধ্যে হয়তো আপনাদের জিনিসগুলো আরো পরিষ্কার হয়ে আসবে আমার মনে হয়।
সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার দৃষ্টিভঙ্গি কি এবং এটা কি আসলেই নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা নাকি অন্য কাউকে কোন ধরনের বার্তা দেওয়ার চেষ্টা?
এটা অনেকগুলো দিক আছে। ওনার দৃষ্টিভঙ্গি যেটা, যেটা বাংলাদেশ থেকে সামরিক বিশেষজ্ঞ বললেন যে ওনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং আইএস কে নির্মূল করার কথা উনি বলেছিলেন, কিন্তু এখানে সিরিয়ায় যে আক্রমণটা করেছেন এবং তারপরে আফগানিস্তানে মাদার অফ অল বম্বস, এটার আরেকটা প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে সিরিয়ার যে আসাদ সরকার, তার বিরুদ্ধে সেখানে প্রথমে তো লড়াই শুরু করলো গণতন্ত্র মানা লোকরা, আর তার পরবর্তীতে আস্তে আস্তে সৌদি এবং তুর্কিদের সাহায্য নিয়ে ইসলামিস্টরা শুরু করলো। এই ইসলামিস্টদের মধ্যে আবার কট্টর অংশ এখন সেখানে এই কয়েক বছর থেকে ইসলামী খেলাফত নাম দিয়ে, আইএস নাম দিয়ে আন্দোলন শুরু করেছে, কট্টরবাদীদের মানে প্রভাব বেড়েছে, কিন্তু প্রথমে তারা ছিল না। যাই হোক, এখন এইখানে এই সিরিয়ার যে প্রেসিডেন্ট আসাদ তার প্রতি নিরঙ্কুশ একেবারে প্রশ্নাতীত সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া, এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য অস্ত্র সরবরাহ করছে সর্বাধুনিক, নানাভাবে তাকে সমর্থন করছে, জাতিসংঘে সমর্থন করছেন, আন্তর্জাতিকভাবে সমর্থন করছেন, তাকে টিকিয়ে রাখছেন, নির্বিচারে সেখানে গণহত্যা চলছে বছরের পর বছর ধরে। তো ট্রাম্পের বিরুদ্ধে একটা অভিযোগ এবং তার নির্বাচনী অভিযানকালে ক্যাম্পেইনের কালে প্রেসিডেন্ট তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ, এদের সাথে রাশিয়ার যোগাযোগ ছিল, রাশিয়া এদেরকে যোগাযোগ ছিল, এমনকি রাশিয়ার গোয়েন্দা বিভাগের লোকজনের সাথে যোগাযোগ ছিল, এবং প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে নানা ধরনের তথ্য এসছে, কথা এসছে, তার সাথে এক ধরনের অলিখিত বা কিছু ধরনের একটা বোঝাপড়া আছে, সেই জন্য উনি সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে কিছু বলছেন না, পুতিনের বিরুদ্ধে কিছু বলছেন না, এবং তার সাথে সখ্যতা বাড়ানোর সম্পর্ক উন্নয়নের কথা বলছেন। এই সমস্ত কারণে এমন একটা, এই যে আপনি দেখবেন তিনি প্রেসিডেন্ট হওয়ার আগের কথা, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে প্রতিদিনের পত্রপত্রিকায় কেবল রাশিয়ার সাথে ট্রাম্পের সম্পর্ক কি, তার লোকজনের ঘনিষ্ঠ লোকজনের সহকারীদের কি সম্পর্ক, এইটা নিয়েই পত্রিকার পাতা মিডিয়া খুব ভরপুর ছিল।
আমরা এই বিষয়গুলোকে আলাদাভাবে আলোচনা
কথাটা উল্লেখ করি যে এটা থেকেও দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার একটা কারণ হতে পারে। সিরিয়ায় এই সামান্য অ্যাটাকের কারণে সেখানকার পরিস্থিতির রদবদল হয়ে যাবে তা হবে না, কিন্তু এই একটি আক্রমণ দ্বারা এখন পত্রপত্রিকার পৃষ্ঠা থেকে এই জিনিসটা অনেকটাই অন্তরালে চলে গেছে বলে সেটাও একটা উদ্দেশ্য থাকতে পারে। আমরা পরবর্তীতে আলোচনা আরো অন্যান্য বিষয় উল্লেখ
জি আমরা এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করব। দুজন আলোচকের অনুমতি নিয়েই একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার ফিরে আসছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
আমার নাম মিজানুর রহমান, আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। আমি মানে যতদূর জানি বর্তমান সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত দেশটি হচ্ছে সিরিয়া। আমরা যেটাকে ইসলামিক স্টেট বা ইসলামী পন্থী সন্ত্রাসী যারা আছে তারা সেখানেই অবস্থান করছে এবং দীর্ঘদিন যাবৎ লড়াই করছে। হঠাৎ করেই দেখতে পেলাম যে এই যাবৎকালের সবচেয়ে বড় বোমা হামলাটা যুক্তরাষ্ট্র করেছে আফগানিস্তানে, কিন্তু কেন এটা আমার বোধগম্য নয়। আশা করি আজকের আলোচক যারা আছেন তারা এই বিষয়টা খোলসা করবেন যে আসলে সন্ত্রাসী স্টেট এই সিরিয়ার চেয়ে কি আফগানিস্তানে বেশি নাকি।
ধন্যবাদ মিজানুর রহমান। ইশফাক এলাহী চৌধুরী, আপনার কাছেই যেতে চাই। মূলত
উনি যে প্রশ্নটা করেছেন তার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে এই যে বিশেষ যে বোমাটি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে আফগানিস্তানে সেটা হচ্ছে ডিপ পেনিট্রেশন একটা বোমা, যেটা কোন গুহা বা কোন গভীর খুব কংক্রিট বাংকার বা এই ধরনের কোন একটা ইয়ের মধ্যে যদি শত্রু অবস্থান করে তখন সেখানে এই ধরনের বোমা ব্যবহার করা হয়। তো যে পাকিস্তানের যে পাহাড়ি খুব পাক আফগান সীমান্তের এখানে যেখানে এই বোমাটা ব্যবহার হচ্ছে সেখানে সন্দেহ করা হচ্ছিল যে তালিবান নেতৃত্ব যারা আইএস কে সমর্থন করছে তাদের একটা গোষ্ঠী ওখানে অবস্থান করছে, এবং আমার মনে হয় সে টার্গেটে তারা ঠিকই হামলা করেছে। এবং আফগান সরকার থেকে যে বিবৃতি আসছে প্রায় 100 জনের মতো সেখানে তালিবান আইএস সমর্থিত তালিবান নিহত হয়েছে এবং তার মধ্যে বেশ উচ্চ পদস্থ তাদের কমান্ডাররাও ছিল। এটা একটা বিশেষ কারণে হয়তো ওই বিশেষ ধরনের বোমাটি ব্যবহার করা হয়েছে। এবং অবশ্য এটাও একটা জানান দেওয়ার কথা যে আমরা এখানে আছি এবং আমরা এই আফগান সরকারকে সহায়তা করব এবং আইএস এর অবস্থান আফগানিস্তানে যাতে কখনোই শক্ত অবস্থানে না আসতে পারে সেই জন্য একটা আগাম বার্তা হয়তো সেখানে দিয়েছে। তবে এই প্রসঙ্গে আমি এটাও বলতে চাই যে ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন তাদের আইএস এর বিরুদ্ধে যুদ্ধে ইরাক এবং সিরিয়া উভয় ক্ষেত্রেই তারা ইতিমধ্যে প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। বিশেষ করে ইরাকে যে মসুল অভিযান হচ্ছে এই মসুল অভিযানে মার্কিন বিমান বাহিনী মার্কিন সেনাবাহিনীর যে গোলন্দাজ বহরগুলো এরা একদম সম্মুখ সমরে তারা ইরাকি বাহিনীকে সাহায্য করছে। তাছাড়া প্রশিক্ষণেরও বিভিন্ন ক্ষেত্রে ইরাক মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি শক্তিশালী ভূমিকা নিয়েছে ইরাকে। তবে এর পিছনে আরেকটা উদ্দেশ্য আছে যে মার্কিন অনুপস্থিতির কারণে সেখানে ইরান ঢুকে গিয়েছিল ইরাকের এই অভিযানে, তো সেটাকেও একটু চেক করার জন্য, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন কখনোই চায় না যে ইরানের একটা স্ট্রং ইনফ্লুয়েন্স ইরাকের উপরে আসুক। সুতরাং এখানে আমরা একটা রোল দেখতে পাচ্ছি। আর সিরিয়ার ব্যাপারে যেটা হয়েছে সেখানে কিন্তু আমি মনে করি যে মার্কিন ট্রাম্প প্রশাসনের যে সর্বশেষ আক্রমণ সিরিয়ান বিমানঘাঁটিতে সেটা কিন্তু আমি মনে করি আইএস কে বরঞ্চ একটা ব্রিদিং স্পেস মানে তার শ্বাস একটা সময় দিল, যেখানে রাখা উচিত ছিল যে তাদের যে মূল ঘাঁটি রাখাতে সবাই মিলে একটা কম্বাইন্ড অভিযান করবে সেটা না করে উল্টা উনি একটা গ্যাস আক্রমণ করেছে আসাদের বাহিনী এই ধরনের একটা অভিযোগ, যার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রায় 68টা ক্রুজ মিসাইল উনি একটা সিরিয়ান বিমান ঘাঁটিতে নিক্ষেপ করলেন, যার ফলবশে খুব যে সাংঘাতিক ভালো ধরনের ক্ষতি হয়েছে তাও নয়, কারণ সিরিয়ানরা দেখিয়েছে যে পরের দিনই তারা সেই একই ঘাঁটি থেকে তারা আবার অপারেশন শুরু করেছে। সুতরাং আমি বলি যে আইএস এর বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প প্রশাসন খুব শক্তিভাবে আছে। আফগানিস্তানে যে এখন সৈন্য মারানো হচ্ছে, বিশেষ করে যে বোমাগুলো নতুন ভাবে আক্রমণ শুরু হলো সেগুলো তার দৃঢ়তারই পরিচয় দিচ্ছে। ইরাকেও